11 اپریل 2018 ترجمان کابیر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر جگانتکاری عظیم الشان بیان بیت المامور جامع مسجد سائنس لیبریٹوری مور نیو مارکیٹ ڈھاکہ হযরত ওয়ালা দামত বরকাত হোমের প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদাভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। বিগত প্রতিটি বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হবে।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل بني آدم خطاء. خير الخطائين التوابون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم واستغفروني. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام من فتح له باب الدعاء فتحت له أبواب السماء، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. الله پاک جل جلال و من والو آمدر شکل کے معاف کریں، اللہ تعالی আমাদেরকে মাফ করে দেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের জন্য নাজাত মঞ্জুর করেন, আল্লাহর দিওয়ানা বানায় দেন, আল্লাহকে মহব্বত করার তৌফিক দেন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্দর জীবন মোতাবেক জিন্দগিটাকে সাজানোর আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার ভাইরা, ভালো ওই মানুষ যে মানুষের ভিতরের মানুষটা সুন্দর, আকৃতিতে সারা দুনিয়ার মানুষই মানুষ, কিন্তু ভিতরের মানুষটা সুন্দর হলে তখন সেই মানুষ সত্যিকার মানুষ, এবং সেই মানুষই জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আমার ভাই, ভিতরের মানুষটা সুন্দর হয় যখন মানুষ নিজের জীবনটাকে পরম সুন্দর আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, যখন মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর তালাশে জীবনকে উৎসর্গ করে, আল্লাহর পছন্দের পিছনে ছুটতে থাকে, আল্লাহর মহব্বতের নেশার পিপাসা নিয়া এই জীবনটাকে কাটায় এবং জীবনটাকে গড়ে, তখন মানুষ সুন্দর মানুষ হয়। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালহু অনেকগুলো কসম করে বলেন, এটা একদম নিশ্চিত সন্দেহাতীত বিষয়, মানুষকে সমস্ত মাখলুকাতের মধ্যে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু ধীরে ধীরে এই মানুষ একদমই নিচের এক পর্যায়ে গিয়া পৌঁছে। সুন্দর মানুষ নিজেকে সুন্দর রাখে না, নিজের সৌন্দর্যকে ধরে রাখে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা আল্লাহর সঙ্গে অন্তরের সম্পর্ক রাখে নিখুঁত, নির্দাক এবং নিবিড়, আর জীবনটাকে মহান আল্লাহর পছন্দ মোতাবেক সাজায়, তো তারপরে কি, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তো ওই মানুষদের জন্য এমন পুরস্কার আল্লাহ পাক নির্ধারিত রাখছেন যেটা অব্যাহত থাকবে, সে অনন্তকাল যাবৎ যে পুরস্কার, শান্তি, আরাম, সম্মান, সুযোগ সুবিধা সে ভোগ করতে থাকবে। আমার ভাইরা, দুনিয়ার জীবনটা কারো জন্যই চিরস্থায়ী না, মানুষ আসে এবং দুনিয়াতে আসে এবং দুনিয়া থেকে বিদায় নিতে থাকে। কেউ মানুষের মতো মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, আর কেউ নমরুদ, ফেরাউন, হামান, আবুলহাব, আবু জাহালের মতো জিন্দিগি নিয়ে বিদায় নেয়। দুই ধরনের মানুষদের ফলাফল কিন্তু ভিন্ন ভিন্ন। যারা নিজের মনের হারাম চিন্তা ভাবনা, খাহেস, স্বার্থ সুবিধা মোহকে আল্লাহর সন্তুষ্টির জন্য জলাঞ্জলি দেয়, তাদের জন্য অনন্তকালের শান্তির, সম্মানের এবং সফলতার পথ খুলে যায়। আর ওই সকল মানুষ যারা দুনিয়ার স্বার্থে ডুবে, লোভে ডুবে, মোহে ডুবে এবং আল্লাহ থেকে দূরে থাকে এবং আল্লাহ থেকে দূরে থাকার মধ্যে আনন্দ পায়, স্বাধীন থাকার মধ্যে আনন্দ পায়, লাগামহীন থাকার মধ্যে আনন্দ পায়, তারা এই দুনিয়ার হারাম আনন্দ ভুক্ত করে। দুনিয়ার থেকে যাওয়ার পরে লানত দূরি তাদেরকে গলায় পড়তে হয়, অশান্তি আর অপমান, লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরে, যার থেকে মুক্তির কোনো ব্যবস্থা থাকে না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালহু আমাদেরকে মাফ করে দেন, আমাদের জীবনের দাগগুলোকে, মলিনতাগুলোকে ধুয়ে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন বানায় দেন, হৃদয়টাকে আল্লাহ পাক ধুয়ে আলোকিত বানায় দেন, নূরান্বিত করে দেন, এসা দিল ভিতরে নসিব করেন, যেই দিল সর্বদা মাওলার দেওয়ানা, মাওলার জন্য পাগল পারা থাকে। হযরত হাকিম রব্বত গুজরাতে দুর্বিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া এক মানুষ ছিলেন, হযরত খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে, দিল তুজকো দিয়া হক রে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খোদা কর। হে মানুষ, হৃদয় নামক এক অমূল্য সম্পদ আল্লাহ পাক তোমাকে দান করছেন, এই অমূল্য সম্পদের হক তো তুমি আদায় করো। যে বাজে ধান্দা বাদ দাও, হৃদয়টাকে জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করো। আহ, ওই দিল কত সুন্দর, যে দিল ইমানের নূরওয়ালা। আহ, ওই দিল কত সুন্দর, যে দিল আল্লাহ পাকের মহব্বতের বিকুলতাওয়ালা। আহ, ওই দিল কত সুন্দর, যে দিল সর্বদা আল্লাহ পাকের তালাশে নিমগ্ন, আল্লাহর জন্য বেচাইন বেকারার থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে এইরকম হৃদয় এবং জীবন নসিব করে দেন। এক বুজুর্গ ছিলেন হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ। কাবা শরীফের সামনে আল্লাহ পাকের নিকট কান্দতে থাকতেন এবং বলতেন যে হে আল্লাহ, কই তুরসে কুছ, কই কুছ মাংতা হ্যায়, ইলাহি মাই তুরসে তলবগার তেরা। হে আল্লাহ, এই পৃথিবীর মানুষ কতজনে কত কিছু চায়, কিন্তু হে আল্লাহ, আপনার বন্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকে চায়। আমার দিলে আর কোন চাওয়া পাওয়া নাই, আমি শুধুই আমার মাওলাকে চাই। কই তুরসে কুছ, কই কুছ মাংতা হ্যায়, ইলাহি মাই তুরসে তলবগার তেরা। আহ, কি মেজাজ ছিল, কি রুচি ছিল, কি মন ছিল, কি জীবন ছিল এ মহামানবদের, কি মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানাইছিলেন। এবং তিনি কানতেন এবং বলতেন যে প্রিয় মাওলা, প্যাস চাহে জেসে আব সর্দ কো, তেরি প্যাস উসে ভি বড় কর মুঝকো হো। হে আল্লাহ, পিপাসিত মানুষ প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, আমি ইমদাদুল্লাহকে হে আল্লাহ এর চেয়ে বেশি আপনার মহব্বতের জ্বালায় ছটফট করতে থাকার তৌফিক দান করেন। আহ, ওই বান্দা যে গুনাহ থেকে দূরে থাকে, হারাম দুনিয়া থেকে নিজেকে মুক্ত রাখে, আঘাতের পর আঘাত এই বুকে আল্লাহর জন্য সইতে থাকে, আল্লাহর কসম, এই বান্দা যখন এই জমিনে আল্লাহ পাকের কদমে এক এক সেজদা করে, আল্লাহর কসম, ফের আল্লাহর কসম, ফের আল্লাহর কসম, এই বান্দার এক এক সেজদা হাজারো লাখ কোটি বাদশাহের চেয়েও অনেক অনেক বেশি দামি। আহ, এক আল্লাহর ওলি বলছেন যে বাদশাহ নে জাহা আজবদরগি বোনা বুরদান আসরাবে বন্দেগি। দুনিয়ার দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার ধান্দা ডুবে থাকার কারণে, দুনিয়ার মোহে আক্রান্ত হওয়ার কারণে, আহ, মাওলার বন্দীগীর মজা থেকে তারা বঞ্চিত। জানে না তারা যে সেজদার কি মজা, আল্লাহর জিকিরের কি মজা, দোয়া মোনাজাতের কি মজা, আল্লাহ পাকের কদমে মাথা রাখার কি মজা, এবং আল্লাহর মহব্বতে জ্বলতে পুড়তে থাকার কি মজা, আল্লাহর জন্য কান্নাকাটি করতে থাকার কি মজা। আহ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহ, আয় খোসা চশমে কে আহ গিরিয়ানে উস্ত। আহ, ওই চক্ষু কত সুন্দর, কত দামি, কত মর্যাদাওয়ালা, কত ভালো, যে চক্ষু মাওলার জন্য কান্দে। আয় হুমায়ুদ্দিন কে আহ বিরিয়ানে উস্ত। আহ, সেই হৃদয়টা কত দামি, কত সুন্দর, যে হৃদয় মাওলার মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। আল্লাহ তাআলা আল্লাহর জন্য এরকম কান্নাকাটি করার মতো দুই চক্ষু আমাদেরকে দান করেন। এবং আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকার মতো হৃদয় আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, সব ধরনের মুসলমান, সব মোমেনরাই আল্লাহকে ভালোবাসে। মুসলমান মাত্রই সে নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসে। বিখ্যাত মহাদ্দেশ, বিখ্যাত হাদিস বিশারদ হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী তিনি বলেন, যে মুসলমান চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, এখনো অনেক গুনার কাজ ছাড়তে পারে নাই, এত ছোট্ট এটা চূড়ান্ত বিষয় যে আল্লাহর রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। মুসলমান জীবন দিতে রাজি আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, অথচ সে গুনাগার। নফসের ধোকায়, শয়তানের ধোকায় পড়ে মুসলমান হয়তো গুনাহে লিপ্ত হয়, কিন্তু নিঃসন্দেহে মুসলমান আল্লাহকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার যদি মুসলমান মূল্যায়ন করে যে আমি তো সব ছাড়লাম আল্লাহর জন্য, তা আমি পিছনে কেন থাকবো, তাহলে আমি অগ্রগামী কেন হব না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তুমি বলো না, হে আল্লাহ, আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার জীবনটা আপনার জন্য, আমার মৃত্যু আপনার জন্য, আমার জীবন মরণ সবকিছু আপনার জন্য, আমি বাঁচব আপনার জন্য, আমি মরব আপনার জন্য। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আপনাকে যারা জীবনের সবকিছু বিলাইয়া দিয়া ভালোবাসবে, আপনার কথা মানবে, আমি তাদের মধ্যে সর্বদা প্রথম সারিতে থাকব। আপনি সর্বদাই আমাকে প্রথম সারিতে পাবেন, প্রথম নম্বরে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবেই কবুল করেন। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা মানে, আল্লাহর যারা পূর্ণাঙ্গ আনুগত্য করে, ওই বান্দাদের প্রথম সারিতে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার ভাইরা, সব মুমিনই আল্লাহকে ভালোবাসে। হযরত হাকিম মুহাম্মদ মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আসলে ইমানের গভীর অর্থই হল, ইমানের গভীর মর্মই হল আল্লাহর ভালোবাসা। মানুষ যাকে গভীরভাবে ভালোবাসে তার কারণে অন্য সব কিছু ভুলে যায়। কোন সুন্দরী মেয়ের প্রেমে আক্রান্ত হওয়া ছেলেটা সে এখন মা বাবার কাছেও যায় না, ভাই বোনের কাছেও যায় না, কেবল ওই মেয়ের পিছনেই দৌড়ায়, ওরই তালাশ করে, তার সঙ্গে যোগাযোগ করে, তার জন্য ব্যস্ত থাকে, তার জন্যই তৎপর থাকে, তাকে কেন্দ্র করে তার সকল তৎপরতা, ব্যস্ততা কেন্দ্রীভূত থাকে। আমার প্রিয় বন্ধুরা, মহব্বত মানুষকে এমনটাই বাধ্য করে, অনুগত করে, এমনটাই কারো জন্য মহব্বত মানুষকে টানে। আমার ভাই, অন্তরে যদি আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায় তখন সে আল্লাহর জন্য সব ছাড়তে রাজি হয়ে যায় এবং বাধ্য হয়। এজন্যই হযরত রাবিয়া বসরী তিনি বলতেন যে, আমার আশ্চর্য লাগে, তুমি মুসলমান, তুমি মুমেন, তার মানে তুমি আল্লাহর প্রেমিক, আর আল্লাহর প্রেমিক হওয়া সত্ত্বেও তুমি আল্লাহর কথার মধ্যে থাকো না, আল্লাহর কথার বাইরে চলে যাও, আল্লাহর হুকুমের বাইরে চলে যাও, এটা কিভাবে হইতে পারে? মুমেন মুসলমান মানেই তো আল্লাহর প্রেমিক। প্রেমে পড়লা যার, তার কথা শুনবা না, তাকে খুশি রাখবা না, তার কথার বাইরে গিয়া তাকে কষ্ট দিবা, অসন্তুষ্ট করবা, এটা হয় কিভাবে? তাসির ইলাহা ও আন্তা তুজহিরু হুব্বাহু হাজা লামরি ফিল ফিআলি বাদিউ। যে তুমি দিন রাত আল্লাহ পাকের নানান ধরনের নাফরমানিতে লিপ্ত হও, আল্লাহর কথার বাইরে যাও, অথচ তুমি মুসলমান, তুমি দাবি করো যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা তো এক বিস্ময়কর বিষয় মনে হয়। হ্যাঁ, আশ্চর্যের বিষয়, এই কি জিনিস শুনলাম, ভালোবাসো আল্লাহকে কিন্তু যাকে ভালোবাসো তার অসন্তুষ্টির পরোয়া করো না, তাকে নাকচ করার ব্যাপারে তোমার পেরেশানি হয় না। হ্যাঁ, লাউ কান হুব্বুকা সাদিকান লা আতাতাহু, গভীরভাবে সত্যি যদি তুমি আল্লাহকে ভালোবাসতে, পূর্ণাঙ্গভাবে আল্লাহর কথার মধ্যে তুমি থাকতে, আল্লাহর ইশারার মধ্যে তোমার জীবনটা থাকত, এর বাইরে তোমার যাওয়া সম্ভবই হইত না। লাউ কান হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, যে যাকে গভীরভাবে ভালোবাসে সে তার একান্ত বাধ্যগত হয়েই যায়। মজনু একবার কুকুরের পায়ে চুমন করতেছিল। অনেকে মনে করে যে লায়লা মজনুর ঘটনা এটা একটা কাল্পনিক, যারা কাল্পনিক মনে করে তারা এই ইতিহাস সম্পর্কে খবর রাখে না। আসলে বাস্তবে লায়লা এবং মজনু আপন চাচাতো ভাই বোন ছিল। তো লায়লার জন্য মজনু এত পাগল যে এক কুকুরের পায়ে একদিন যখন মজনু চুমু খেতেছিল, তখন লোকজন বলল যে ভদ্রঘরের ছেলে আজকে তোমার এই পরিণতি কেমন কাণ্ড, পায়ে সাক বুসিদা মজনু হালক পুরসি নিয়েছে বুধ, গোফত ইসাক গাহে গাহে কোয়ে লায়লা রফতা বুধ। তো মজনু তখন বলল তোমরা আসলে এর মূল রহস্য, গভীর রহস্য বুঝো না, সেজন্য আমার উপরে তোমাদের এমন অভিযোগ। বিষয়টা হলো এই যে আমি যে লায়লাকে ভালোবাসি, এই কুকুরকে তার অলিগলিতে আমি ঘুরতে দেখছিলাম, যেই গলিতে আমার লায়লা ঘুরে সেই গলিতে কুকুরটা ঘুরল, কারণে এই কুকুরের প্রতি আমার এত টান যে ওর পায়ে চুমো দিয়া আমি পুলকিত হই, উচ্ছ্বসিত হই, আনন্দ পাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং মাটির মধ্যে, বালুর মধ্যে হাতের আঙ্গুল দিয়ে সে কেবলই লাগাতার বিরতিহীন লিখেই চলছে লায়লা 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 লায়লা। লোকেরা জিজ্ঞাসা করল যে মজনু এইটা আবার কোন কাণ্ড, এই বসে বসে বালুর মধ্যে যে খালি লেখ। তো মজনু তখন বলছিল যে গোফত মস্কে নাম এ লায়লা মি কুনাম, আমি এইভাবে যে বালুর মধ্যে লায়লার নাম লিখি, হাতেরে খুদরা তাসাল্লি মি দেহাম, আমার মনটাকে আমি সান্ত্বনা দিই, আমার প্রিয় তোমার নাম লিখলে, নাম জপলে আমি আরাম পাই, আমি শান্তি পাই, আমার মনে সান্ত্বনা পাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই ঘটনার বর্ণনার পর ফিনিশিং এ বলেন যে হে মানুষ কি হল, হ্যাঁ, যে লায়লার প্রেমে পড়া একটা মানুষ যদি তার ভালোবাসার অবস্থা এমন চরম হইতে পারে, তো এসকে মাওলা কায় কামাজ লায়লা বুয়াদ, হে মুমেন মুসলমান, তোমরা তো আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেম ভালোবাসা সেটার পাওয়ার আর তাসির কি লায়লার প্রেম ভালোবাসার থেকে কম হওয়া উচিত না আরো তীব্রতর হওয়া উচিত? এসকে মাওলা কায় কামাজ লায়লা বুয়াদ গোয়ে গাস্তান বাহরে উ আওলা বুয়াদ, যে বলের উপরে পা দিয়ে আঘাত করলে যেদিকে আঘাত করলাম সেদিকেই বল ছুটে, উত্তরে আঘাত করলে বল উত্তর দিকে ছুটে, দক্ষিণ দিকে আঘাত করলে বল দক্ষিণ দিকে ছুটে, বল যার অধীন তার পিছনে তার মোতাবেকই তার আঘাত আর ইশারের উপরে বল উৎসর্গিত হইতে থাকে। হে মানুষ, যদি সত্যি আল্লাহর প্রেম ভালোবাসা হে মুসলমান হে মুমেন তোমার হৃদয়ে থাকে, তো তুমি তো আল্লাহ পাকে ইশারের উপরে বলের মতো এইভাবে এভাবে ছুটতে থাকবে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আমার জন্য ছুটাছুটি করো, আমার জন্য ছুটো একদিকে, ছুটাছুটি করে আমাকে দেখাও, ইলা মাগফিরাতিন, এমন কাজ এমন আমল যেদিকে আমি ডাকি সেদিকে ছুটো, আমি যদি তোমাকে আমার জন্য ছুটাছুটি করতে দেখি অঙ্গীকার করলাম তো মাফ করে দিব, জান্নাতের বড় মাকাম তোমাকে দিয়ে দিব, বিশাল বড় জান্নাত তোমাকে দিয়ে দিব, ছুটা ছুটিটা আমাকে দেখাও। আহ গাহ দায়রুমে গা মসজিদ মে গা খানায়ে কাবা, ইয়ানি কে তোরা মি তলবাম খানা বখানা। বান্দা মসজিদে ছুটে, নামাজের দিকে ছুটে, কাবার দিকে ছুটে, কোরআনে পাকের দিকে ছুটে, একটাই উদ্দেশ্য থাকে, সে মাওলাকে তালাশ করে, আল্লাহ পাকের জন্যই তার এই ছুটাছুটি। আর এই যে আল্লাহর জন্য ছুটাছুটি, আহা এটা এত দামি এত মূল্যবান আল্লাহ পাকের দৃষ্টিতে। আল্লাহ পাক এক হাদিসে কুদসিতে বলেন যে কোন বান্দাকে যখন আমি দেখি যে ও আমাকে খোঁজার জন্য এক বিগত আগায়, তা আমি আল্লাহ ওকে আমার কাছে টানার জন্য এক হাত আগায় আসি। আমি যখন দেখি যে আমার বান্দাটা ছুটছে আমার খুঁজে, আমাকে চায়, আমাকে তালাশ করে, আর সেজন্য সে এক বিগত আগায়, তো আমি এক হাত আগাই। আর যখন দেখি এক হাত আগায়, তো আমি দুই হাত আগে আসি আমার দিকে টানার জন্য, আমার আমাকে পাওয়ার পথে ওকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি ওয়ামান আতান ইয়ামশি আতাইতুহু হারবালাতান। আর আমি যখন দেখি যে পাগলটা আমাকে পাওয়ার জন্য হাঁটতে শুরু করছে, এখন হাঁটে, তো আমি হাঁটি না, তখন ছুটে আসি, আমি দৌড়ে ছুটে আসি আমার বান্দাকে আমার দিকে টানার জন্য, আমার রহমতের কোলে তোলার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। এবং একই মর্মের প্রায় আরেকটা হাদিস শরীফ যে রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলছেন, মান তলাবানি ওয়াজাদানি, যেই বান্দা, আল্লাহ পাক বলেন যে যেই বান্দা আমাকে তালাশ করে, এটা নিশ্চিত, এটা চূড়ান্ত, এটা সন্দেহাতীত যে নিশ্চয়ই সে আমাকে পাওয়া যাবে, অবশ্যই সে আমাকে পাওয়া যাবে। আমাকে খুঁজলে আমি তার মূল্যায়ন করব না, তার মূল্য দেব না, এটা হইতেই পারে না। আমাকে খুঁজবে, নিশ্চয়ই সে আমাকে পাবে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন এই কথা বলছেন। আমার ভাইরা, এজন্য যাদের সিনাতে ঈমান আছে, যাদের বুকে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, তাদের নিরাশ হওয়ার আল্লাহর কসম কোন সুযোগ নাই। এটা ভুল ধারণা, লোকেরা মনে করে যে আমি এত ত্রুটিওয়ালা এবং গুনাগার, তা আমার কোনো উপায় নেই। আরে আমরা কি বলছিলাম রব্বুল আলামিনকে, হে আল্লাহ এত মাখলুক এই পৃথিবীতে, জন্তু জানোয়ার, এই সাপ বিচ্ছু শিয়াল বিড়াল কুকুর বাঘ ভাল্লুক, তো আল্লাহ আপনি কিন্তু আমার এরকম জানোয়ার বানায়েন না, আমাকে মানুষ বানান। এইরকম কি আমরা কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, দরখাস্ত দিছিলাম? তো আল্লাহ পাক নিজ দয়াতে জঙ্গলের পশুনা বানায়া আমাদেরকে মানুষ বানাইছেন, কি আশ্চর্যের বিষয়। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে কত বেসুমার মানুষ যারা আল্লাহকে মানেই না, আল্লাহকে মানে না, অথবা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, এইরকম অসংখ্য মানুষ আছে। এক মুসলমানকে হাজার হাজার কোটি ডলারও যদি কেউ দেয় এবং বলে যে তুমি খালি একবার বলো আল্লাহর সঙ্গে একজন শরিক আছে, কোন মুসলমান কি রাজি হবে? এই জন্যই তো বললাম যে মোল্লা আলী কারি রহমুল্লাহর এই কথা কত দামি এবং ভারী, যে তিনি বলছেন যে মুসলমান জীবন দিতে পারে কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না, আল্লাহ রসুলকে ছাড়তে পারে না। ভাই তুমি স্থির হয়ে এক জায়গায় বসো, দুই তিন দিকে নড়তে থাকলে পিছনের লোকদের ডিস্টার্ব হয়, সরো আরো ওইদিকে এক জায়গায় স্থির হয়ে বসো। এখানে এসে আর সামনে বসে গেছ, বসার আদব শিখো নাই কেন? মজলিসে বসলে, কোন জায়গায় বসলে আশপাশের লোকদের হকের খেয়াল রাখা চাই। এত আবেগ তাড়িত হওয়া যে আমার ইমানি জজবার চোটে আরেক মুসলমানের হক নষ্ট হয়ে যায়, এটা ইসলাম বরদাস্ত করে না, সমর্থন করে না। রাত্রিবেলায় আল্লাহর মহব্বতের জবায় জজবায় মাইক লাগায় এমন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করল, এখন মানুষের ঘুমের ক্ষতি হয়, রোগীর কষ্ট হয়, মানুষের ঘুমের ক্ষতি হয়, আরেকজনের এবাদতে আল্লাহর সাথে নিমগ্নতায় ব্যাঘাত ঘটে, এইরকম মহব্বতের যন্ত্রণা আল্লাহ পাক পছন্দ করেন না, গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কি বলতেছিলাম মরণ একটু আগে, ভীষণ ঠান্ডা লাগছে, আল্লাহ তাআলা মাফ করেন এবং সুস্থ করে দেন। আমার ভাইরা, আল্লাহর কসম, বড় আফসোস লাগে মুসলমানদেরই অবস্থা দেখলে, যে মুসলমানরা মুসলমানদেরকে মূল্যায়ন করে না, মুসলমান মুসলমানকে ভালোবাসতে জানে না, মুসলমান মুসলমানকে কাছে টানতে জানে না, দেখলে মনে এমনটা ব্যবহার করে, আচরণ করে যেন কোনো শত্রুর সঙ্গে সাক্ষাৎ হল, অথবা দুই শত্রুর ঝগড়া যেরকম ভয়ঙ্কর থাকে, লজ্জাকর, যে অনেক মুসলমান আরেক মুসলমানকে দেখলে এমনটা মনে হয় যেন এরকম সতীনের মতো কারোর সঙ্গে সাক্ষাৎ হল, অমুকে হানাফি মজাহ, অমুকে সাফি মজাহ, অমুকে মজাহ ছাড়া, মানে এসা অবস্থা যে যে মুসলমানকে আল্লাহ ইমান নসিব করছেন, আল্লাহর প্রতি ইমান, নবীদের প্রতি ইমান, কোরআনের প্রতি ইমান, আসমানে কিতাবের প্রতি ইমান, সে ইমানটুকুর মূল্যায়নের যোগ্যতা বহু মুসলমানের মধ্যে নাই, ঝগড়াটে মুসলমান। আর এই ঝগড়াটে মুসলমান এখন অনেক, শুনতেছেন প্রিয় বন্ধুরা? অথচ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আহা মক্কার অলি গলিতে ঘুরতেন আর বলতেন যে মান ইয়া ইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলো খালি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা কামিয়াব হয়ে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কোরআন শরীফে আল্লাহ পাক আমাদেরকে সবক দিচ্ছেন, যার সিনাতে ইমান দেখো তাকে তোমরা ভাই ভাই হিসাবে জানবে। আল্লাহর এই কথা মানা কি আমাদের জন্য জরুরি না? কিন্তু ওই মুসলমান নামাজ পড়ে না, এজন্য সে আমার দোস্তও নয়, সে আমার শত্রু। এই মুসলমান অমুক ভুলের মধ্যে আছে, সে আমার শত্রু। এই সবক কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মুসলমানকে তো ভালোবাসার সবক দিচ্ছেন রব্বুল আলামিন, মুসলমানকে ভালোবাসার সবক দিচ্ছেন প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহা, আল্লাহর কসম, যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সারা জাহানের রাজা বাদশাহদের রাজমুকুট এবং সিংহাসনের চেয়ে এই এই ইমানওয়ালার পায়ের তলার এক একটা ধুলার দামও বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সারা জাহানের রাজা বাদশাহ, তার সিংহাসন যতই হীরা জওয়াহরাত দ্বারা, হীরা কাঞ্চন দ্বারা তৈরি থাকুক না কেন, নির্মিত হোক না কেন, মৃত্যুর পরে ইমান না থাকার কারণে সে চির জাহান্নামী হবে। আর আল্লাহর কসম, যেই মুসলমান দুনিয়ার সবচেয়ে গান্দা, নোংরা, নিকৃষ্ট, এই মুসলমানটা শুধু বুকের ভিতরের ইমানটুকুর কারণে একদিন না একদিন ক্ষমাপ্রাপ্ত হয়ে অনন্তকালের জান্নাতের অধিকারী হবে। এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন, যে হাদিস বুখারী শরীফে আছে, যে দুনিয়ার সবচেয়ে একদম নিকৃষ্ট মুসলমানটাকে আল্লাহ পাক এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন। এমনকি আশ্চর্যের বিষয় এবং শিক্ষণীয় বিষয়, শিক্ষা নেওয়ার মতো বিষয়, যে হাসান বসির রহমতুল্লাহ আলীর মতো এত বড় ধরনের বিখ্যাত তাবি, এত বড় আলেম, ফকি, আরেফ, এত বড় মানুষ, তিনিও আল্লাহর নিকট দোয়া করতেন, যে বিষয়ে আল্লামা সাহারানি লিখছেন যে হে আল্লাহ, যে একদম সর্বশেষ যে নিকৃষ্ট মুসলমানটাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্তত সেই নম্বরে আমি হাসান বসরিকে আপনি কবুল করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি হল আজকে মুসলমানের? মুসলমান মুসলমানের সঙ্গে ঝগড়া লাগাই দিয়া খুশি, মুসলমান মুসলমানকে গালি গালাজ করে ঘুষি, মিম্বরে মেহরাবে গালি গালাজ করা, মুসলমানকে গালি গালাজ করা, এর মধ্যে আমাদের অনেকের উল্লাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিবেকের আলো এমনি এমনিতে নিভে গেল, জ্ঞানের আলো এইভাবে নিভে গেল, ন্যায়ের আলো এইভাবেই নিভে গেল, বিচার বুদ্ধি এইভাবেই ধ্বংস হয়ে গেল আমাদের ভিতর থেকে। মুসলমান তো শ্রেষ্ঠ বিবেক বুদ্ধিওয়ালাকে বলে। কোরআন শরীফে তো রব্বুল আলামিন সে কথা বলছেন, হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বলছেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাম ওয়া কু'উদা কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন যে যাদের ভিতরে বিবেকের আলো আছে, জ্ঞানের আলো আছে, তারা আকাশ দেখলে আল্লাহর দিকে ছুটে, জমিন দেখলে আল্লাহর দিকে ছুটে, পাহাড় দেখলে, পর্বত দেখলে, এই সৃষ্টির, এই সৃষ্টি জগতের যে কোনো কিছু দেখলে, বিন্দু দেখলে পরম বন্ধু আল্লাহর দিকে ছুটে এবং আল্লাহকে জানার, মানার, আল্লাহর অস্তিত্বের, ভালোবাসার, বন্দিগির, আনুগত্যের সবক সে লাভ করে, শিক্ষা সে লাভ করে। আকাশ জমিন ভরা প্রতিটি বস্তু এবং বিন্দু সব বেসুমার আল্লাহর নিদর্শনে পরিপূর্ণ, বিবেকের আলো যার মধ্যে এখনো মজুদ সেটা অনুভব করতে থাকে, উপলব্ধি করতে থাকে, স্বীকার করতে বাধ্য হয় এবং সেই পথে ছুটে এবং সে বসে, হাঁটে, চলে, উঠে, বসে, শুইতে যায়, ঘুমাইতে যায়, এক মুহূর্তের জন্য সেই মহান স্রষ্টা আল্লাহকে, সেই অনুগ্রহকারী আল্লাহকে ভুলতেই পারে না, ভুলা তার সম্ভবই হয় না। ভুলাতা ফির ভি ও ইয়াদ আ রহে। এক মহান বুজুর্গ, এক মহা মনীষী বলছিলেন যে এমনটা আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে ঘর করে নিছে যে আমি তাকে ভুলতে চাইলেও ভুলতে পারি না, আমি তাকে ভুলতে চাইলেও চেষ্টা করলে আমার ভুলা সম্ভব হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই আয়াতে পাক আল্লাহ তাআলা বিবেকওয়ালা এবং জ্ঞানী বলছেন ইমানওয়ালাদেরকে, জিকিরওয়ালাদেরকে, আল্লাহর আনুগত্যওয়ালাদেরকে, আল্লাহর বন্দিগিওয়ালাদেরকে। এই তো আয়াতে পাকের কথা। আরেক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালা আরো স্পষ্ট বলছেন যে যে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা। ওদের আমি জ্ঞান দিলাম, বিবেক বুদ্ধি দিলাম, সব বুঝে, কিন্তু আমার বিষয়টা বুঝে না, আমারটা আসলে সেটা আর বুঝে না। ওদের কান দিলাম সব শুনে, কিন্তু আমার কথাটা শুনে না। ওদের চোখ দিলাম সব দেখে, কিন্তু যেদিকে দেখলে আমাকে বোঝা যাবে, আমাকে অনুভব করা যাবে, আমার নিদর্শন খুঁজে পাওয়া যাবে সেদিকে দেখে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, উলাইকা কাল্লানাম, আল্লাহ পাক বলেন এরা পশুর মতো। পবিত্র কোরআনে তো আল্লাহ পাক এই কথা বলছেন, বালহুম আজাল, বরং পশুর যতটুকু বিবেক আছে, বুঝ আছে, তার চেয়েও এরা অনেক নিচে, আরো উদ্ভ্রান্ত, আরো আরো বিভ্রান্ত, এরা আরো বেশি পথহারা, আরো বেশি অন্ধকারে আচ্ছন্ন এরা। লোকেরা মনে করে যে যেই দুনিয়া আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, আল্লাহর কিতাবকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা হয়তো বেশি ভদ্র, তারা বড় জ্ঞানী এবং তারা উঁচু শ্রেণীর মানুষ, তারা বেশি কোয়ালিফাইড, তাদের কোয়ালিটি বেশি। এইসব অনেক মানুষের ধান্দা, অনেক মুসলমানের মধ্যে এমনটা বিশ্বাস না থাকলেও এমনটা ধোকায় আক্রান্ত অনেক মুসলমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মুসলমান তো এমনটা বিশ্বাস করতে পারে না, কিন্তু অনেকটা এরকম ধরনের ধোকায় আক্রান্ত হয়ে যায় মুসলমানরা, যার কারণে অনেক মুসলমান সে বিধর্মীদের কৃষ্টি কালচারকে নিজের জীবনে প্রাধান্য দেয়, প্রতিফলিত করে। আর না হলে পৃথিবীতে সবচেয়ে যিনি সুন্দর তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষ হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছিলেন, এটাই প্রসিদ্ধ কথা। কিন্তু প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন বিষয়টা, যাতে উম্মত আল্লাহর রসুলকে ভালোবাসতে তার কোন উম্মতের কোন মুসলমানের হৃদয়ে ঘাটতি এবং কমতি না থাকে। এজন্য ভালোবাসা, একজন যত বড় জ্ঞানী, 1000 জ্ঞানী একত্রিত হলে ওখানে দেখা গেল যে সকলের বয়ান বক্তৃতা বুদ্ধির কথা শোনার পরে শেষে তিনি দাঁড়াইছেন, দেখা গেল তিনি সবচেয়ে জ্ঞানী। তো মানুষ কার প্রতি আকৃষ্ট হবে? শেষ নম্বরে যিনি আসছেন তার প্রতি না? কিন্তু সব ঠিক আছে, জ্ঞান, বুদ্ধি, টাকা পয়সা, ধন দৌলত, বংশ, কিন্তু ওই মানুষটার একটা খালি ত্রুটি, সেটা হল যে নাকটা বুচা। তখন ওই সবগুলো মানুষ যারা এই লোকটাকে সব দিক থেকে ভালোবাসলো, তো তখন মনে মনে ভাববে যে ওপরে একটা জায়গায় খানি মার খেয়ে গেছে লোকটা, নাকটা বুচা। এই কারণে ভালোবাসার কিছু ঘাটতি হবে কিনা, ওই লোকটার প্রতি হৃদয়ের টানের কিছু ঘাটতি হবে কিনা, আমার প্রিয় বন্ধুরা, প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর কসম এত পূর্ণাঙ্গ করে বানাইছেন যে আল্লাহর বান্দারা আল্লাহর রসুলকে ভালোবাসতে যেন বিন্দু পরিমাণ বালু পরিমাণ কোনো ঘাটতি না থাকে। হ্যাঁ, এজন্যই আল্লাহর রসুলের উপর এটা দায়িত্ব ছিল, তার নবুয়তের এটা দায়িত্ব ছিল যে আল্লাহর রসুলের পরিচয়টা আল্লাহর নির্দেশে উম্মতের সামনে আল্লাহর বান্দাদের সামনে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা। সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার বলছেন যে আখি ইউসুফ আবিয়াজু ও আনা আমলাহু, কান আখি ইউসুফ আবিয়াজ ও আনা আমলা, যে হে উম্মত তোমরা বিষয়টা বুঝা রাখো, সেটা হলো এই, আমার ভাই ইউসুফ যে সুন্দর ছিলেন সকলের চেয়ে বেশি তোমরা শুনছ না, সেটা আমি তোমাদের বুঝায় বলতে চাই, সেটা হলো আমার ভাই ইউসুফ সাদা ফর্সা ছিলেন, সাদা ফর্সা, ফর্সা সুন্দর ছিলেন, ফর্সা সুন্দর, আর আমি হলাম সে লাবণ্যময় সুন্দর। ভালোবাসার জগৎ সম্পর্কে যারা ডক্টর তারা এই বিষয়টাকে আমার মনে হয় বুঝতে মোটেও বিলম্ব হবে না, যে দুইজনেই দুইজনেই সুন্দর, কিন্তু একজনের চেহারা অধিকতর লাবণ্যময় আরেকজনের চেহারার চেয়ে। তো যারা ভালোবাসা জগৎ বুঝে ওই লোকটার কার প্রেমে পড়ে যাবে, যার লাবণ্য কম না যার লাবণ্য বেশি তার প্রেমে পড়বে লোকটা। লাবণ্যের এমন টান যে ফর্সা কালারের চেয়ে লাবণ্যের শক্তি বেশি। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি কাউকে বলবো না হাত উঠাইতে, কিন্তু আমি জানি যদি আমি হাত উঠাইতে বলি এই কথা সত্য কিনা এখানে একজনও বাদ যাবেন না, কিন্তু সমস্যা হলো যে অনেক বুড়া মানুষও আছেন, তারাও যখন হাত উঠাবেন পাশের যুবকরা হাসবে, যা আমরা না হয় বিষয়টা বুঝলাম, উনি বুঝলেন কিভাবে, উনি বুঝলেন কিভাবে, উনি তো ডক্টরের ডক্টর, উনি বুঝবেন না কেন? এত বেশি সুন্দর ছিলেন প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি বুঝায় বলতে পারব? আহা, আল্লাহ ভাষা দেন, বলার শক্তি দেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন, এত ভীষণ আকর্ষণীয় ছিল তার পবিত্র চেহারা মুবারক, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ, যিনি একদম অল্প বয়সে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সঙ্গে বিয়ে হল, যখন রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লামের বয়স অনেক বেশি, কিন্তু সেই হজরত আয়েশা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া বলেন কি, লাওয়াহি জালিখা লাউর আইনা জবি নাহু লাআসারনা বিল কতিল কুলুব আলাল ইয়াদি, যে ইউসুফ আল ইসলামের সৌন্দর্য দেখিয়া যেই মেয়েরা জুলাইখার যে বান্ধবীরা এতে হাতের আঙ্গুল কেটে ফেলছিল, ওরা যদি এক নজর আমার প্যারা রসুলকে দেখতে পাইত, তো ওই যে হাত কাটতেছিল যে ছুরি দিয়া, ওই সেই ছুরি ওদের বুক পর্যন্ত গিয়া ওদের হৃদয়টাই কাটে, খণ্ড খণ্ড হয়ে যেত, ওরা ট্যারই পাইত না, খবরই পাইত না, এত সুন্দর ছিলেন আমার প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বড় মাপের কবি ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ছিলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবি ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবি ছিলেন, শুনতেছেন আপনারা? এবং এই যে আল্লাহ পাক নবী রসুলকে যখন পাঠান, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক বানায় তাদেরকে পাঠান, তাই তাদের সাহিত্যের শক্তির সামনে সারা দুনিয়ার সাহিত্য ম্লান হইতে বাধ্য হয়। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এই এলাকার মানুষ তো আপনারা, আপনাদের চেহারা দেখলে আপনাদের মধ্যে শিক্ষার আলো ঝলমল করতে থাকে, সেজন্য আমার বিশ্বাস যে আপনারা খুব দ্রুত বুঝতেছেন সবকিছু। আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ভিতরে এরকম বড় মাপের কবি সাহিত্যিক অনেক ছিলেন, তাদের মধ্যে একজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হযরত আয়েশারই কবিতা যেটা আমি একটু আগে পড়লাম। শুধু এতটুকুই না, আরো তিনি বলছেন হযরত আয়েশা সিদ্দিকা, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ও শামসি আফযালু শামসিস সামাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সূর্য পাইকারিভাবে আল্লাহ সকলকে দিয়েছেন যেটা আকাশে উদয় হয়, হ্যাঁ না, আর এক সূর্য আল্লাহ আমাকে দান করছেন, আমাদেরকে দান করছেন। কি ভুলতেছেন? এই আকাশে সূর্যের চেয়ে আমাদের সূর্যটা লাখ কোটি গুণের চেয়েও বেশি সুন্দর, বেশি শ্রেষ্ঠ, বেশি দামি, বেশি মর্যাদাপূর্ণ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু শামসিস সামাই ফা শামসুন নাসি তাতলু বাদা ফাজরিন। এই পৃথিবীর মানুষের পাইকারি সূর্যটা, এই কমন সূর্যটা, এটা উদয় হয় তোমরা বুঝতে পারো, দেখতে পাও ভোরবেলা। এই সূর্য উদয় হয় ভোরবেলা। আর অশামসি তাতলু বাদ আল ইশাই, আর আমার সূর্য ঘোর অন্ধকারের ভিতরে উদয় হইয়া সারা জাহানকে মুহূর্তে আলোকিত বানায় দেয়। আমার সূর্য উদয় হয় এশার পরে, মানে ঘোর অন্ধকারে উদয় হইয়া সমগ্র পৃথিবীকে আলোকিত বানায় দেয় মুহূর্তের মধ্যে, এমন সূর্য আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এই কথা বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি সুন্দর ছিলেন তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পূর্ণিমা রাত, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছিল, আমরা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, তো এতটা তার চেহারা ভীষণ ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল। পরে ভাবলাম কি এটা ঠিক দেখতেছি কিনা, যেন বারংবার দেখতেছিলাম, একবার পূর্ণিমার চাঁদটাকে দেখি, আবার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটাকে দেখি। বারংবার এভাবে দেখার পরে দেখলাম কি, বুঝলাম কি, যে আল্লাহর কসম যে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক অনেক বেশি সুন্দর। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম এই ভালোবাসা বুকেই শুধু ভালোবাসেন নাই, এই ভালোবাসার চর্চা করতেন, এটা প্রচার করতেন, অন্যদেরকে ভালোবাসা শিখাইতেন, এই ভালোবাসার সবক দিতেন এবং আল্লাহ রসুলের ভালোবাসার ডক্টর বানাই দিতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য ওই সকল মানুষ যারা ইমান বুঝে, নামাজ বুঝে, রোজা বুঝে, জিকির বুঝে, তেলাওয়াত বুঝে, ওয়াজ বুঝে, নসিহত বুঝে, কিন্তু আল্লাহর ভালোবাসা বুঝে না, আল্লাহর রসুলের ভালোবাসা বুঝে না, আমি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কসম করে বলতেছি, তারা এখনো অনেক পিছনে আছে, বহু পিছনে আছে। কেন এটা, কেন বললাম এটা? আমি আল্লাহ পাকের মেহরবানি, আমাদের কাছে এমন কথা পাবেন না যেটার পক্ষে কোরআন সুন্নার স্ট্রং এবং অকাট্য দলিল নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যেই দাবিটা একটু আগে করলাম তার পক্ষে একটা আয়াতি পেশ করব আর একটা হাদিস শরীফ, আর না হয় নাই পেশ করলাম। আয়াত শরীফ কি? কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওয়াল্লাযীনা, আল্লাযীনা আমানু মানে যারা ঈমান আনে আল্লাহর প্রতি, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আল্লাহর জন্য ভীষণ ভালোবাসা ওয়ালা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতে পাক আল্লাহ পাক যে কথাটা বললেন, এতে কি ভালোবাসা চাইলেন না ভালোবাসা থেকে বিরত থাকতে বললেন? আর চাইলেন কেমনটা চাইলেন, কি একটুখানি ভালোবাসা না 60% 70%? বরং বললেন যে ভীষণ ভালোবাসা। ওহো, আশ্চর্য! আমার ভাইরা, আল্লাহর এই ভীষণ ভালোবাসার সবক যে পড়ে নাই, সে কি নামাজ পড়তেছে, সে কি রোজা রাখতেছে, সে কি তেলাওয়াত করতেছে, এখন তো ভালোবাসাই সে শিখে নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানবী রহমতুল্লাহ এর হাতে গড়া অনেক বড় মাপের মানুষ এবং অনেক বড় মাপের আলেমে দিন, যিনি সেই যুগে বুখারী শরীফ পড়াইতেন। এই বুজুর্গ বারবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন, এতটা নিকট থেকে দেখছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকের ভিতরকার লাল লাল রেখাগুলো স্পষ্ট দেখতে পাইছেন, লাল লাল ডোরাগুলো স্পষ্ট দেখতে পাইছেন। সেই শাহ আব্দুল গনি ফুল পীর রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদে ভীষণ অভ্যস্ত ছিলেন। প্রতিদিন ভোর রাতে তিনি যখন উঠতেন তো উজু করতে যখন রওনা হইতেন তখন তিনি আকাশের দিকে তাকাইতেন আর বলতেন কি, এসকে মান পয়দাও দিলবর না দিদ, দর্দ আলম ই চুনি দিলবরকে দিদ, আমার ভালোবাসা তো সবাই দেখে, আমার ভালোবাসা দেখে সবাই, অনেকে সাক্ষী যে আমি একবার উজু করতে যাই, আবার নামাজ পড়তে যাই, কোরআন শরীফ নিয়ে বসি, সবাই বুঝে লোকটা পড়ছে কারো প্রেমে, কারো ভালোবাসা আক্রান্ত হয়ে গেছে। কিন্তু যার ভালোবাসা আমি পড়লাম, যার প্রেমে আমি জ্বলি পুড়ি, তাকে তো চোখে দেখি না, দর্দ আলম ই চুনি দিলবরকে দিদ, চোখে না দেখে এমনভাবে ভালোবাসায় পড়া, এমনভাবে প্রেমে আক্রান্ত হওয়ার এই দৃষ্টান্ত দুজাহানে তিনি ভিন্ন আর কি আছে, আর কি এমন কেউ আছে, চোখে না দেখে যার ভালোবাসায় এমন পড়া পড়ে কেউ, এই কথা বলতেন। আর তখন এই আউলা কেসে তিনি এই উজু করতে যাইতেন, এত সিরিয়াস ভালোবাসা ছিল এই লোকটার অন্তরে, প্রতিদিনই এই কাণ্ড তিনি করতেন, এই ঘটনা ঘটাইতেন। কেসা মানুষ ছিলেন তিনি, কি বলব, হ্যাঁ, যে এসকে মান পয়দা, আমার ভালোবাসা প্রকাশ্য বিষয়, এসকে মান পয়দা ও দিলবর না আপদিদ, কিন্তু যার জন্য যার ভালোবাসায় পড়লাম আমি তাকে দেখি না, দুই চোখে তাকে দেখতে পাচ্ছি না, দর্দ আলম ই চুনি দিলবরকে দিদ, দুজাহানে এমন প্রিয়জন আর কে আছে যাকে না দেখে এমনটা ভালোবাসায় কেউ জ্বলে পড়ে। এরপর তিনি উজু করতেন, মসজিদে যাইতেন, দুই রাকাত পড়তেন, সালাম ফিরানোর পরে ভীষণ কান্নাকাটি করতেন, কি কান্না, তো ওখান থেকে উঠতেন, উঠে গিয়া একটু দূরে আরেক জায়গায় দুই রাকাত পড়তেন, ওইখানে আবার খুব কান্নাকাটি করতেন, পরে তৃতীয় এক জায়গায় যাইতেন, ওখানে গিয়া আবার দুই রাকাত পড়তেন, আরো খুব কান্নাকাটি করতেন ওইখানে, তো এরকম কয়েক জায়গায় কান্নাকাটি করার পর পরে ফিনিশিং এ বলতেন যে আসু বাহা রাহা হুঁ জায়গা ছোড় ছোড় কে, হে প্রিয় আপনি দেখলেন ও সেই জায়গাটায় কানছে আপনার জন্য, সেই জায়গাটায় কানছে আপনার জন্য, সেই জায়গাটায় কানছে আপনার জন্য, জায়গা বদলায় বদলায় কত জায়গায় কানলাম, যদি না আপনাকে ভালোবাসতাম এমন করে এই জায়গা জায়গা আপনার জন্য কানতাম, আহা কি ভালোবাসা, এই মানুষটা যে নামাজ পড়তেন সেই নামাজ কি নামাজ, শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, নামাজ শেষ এখন কোরআন শরীফ নিয়ে বসতেন, তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, হঠাৎ চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহ বলে এক ডাক মারতেন, আমার শায়খ রহমতুল্লাহ আলাই এই বুজুর্গের খাদেম ছিলেন, মসজিদের এক কোনা চুপচাপ দূরে বসে, দূরে বসে মানে যাতে ওনার কাছে যাওয়ার কারণে তার এবাদতে আল্লাহর সঙ্গে নিমগ্নতায় ডিস্টার্ব না হয়, কোন বিঘ্ন না ঘটে, সেজন্য একটু যথেষ্ট দূরে থেকে ওনার প্রাইভেসিকে রক্ষা করতেন, যে উনি একলা একলা আল্লাহর সঙ্গে যা করে করুক, উনি দূর থেকে এটা ভীষণভাবে উপভোগ করতে থাকতেন। তো তিনি বলেন যে আমি এসব দেখতাম আর শিখতাম আর ভাবতাম যে আহা কিভাবে আল্লাহর জন্য পাগল এবং দেওয়ানা, বলেন যে তেলাওয়াত করতে করতে হঠাৎ যখন মাঝে মাঝে আল্লাহ বলে উঠতেন, তাকে আমার মনে হইত কি যেন একদম আল্লাহ কি পাইয়ে গেছেন, আজব এক মহব্বত, আজব এক ভালোবাসা। আমার প্রিয় বন্ধুরা, এই তো আল্লাহর ভালোবাসার পক্ষে একটা আয়াত বললাম, আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভালোবাসা শিখাইতে গিয়া বলছেন, এবং তিনি যেটা করছেন আল্লাহর নির্দেশে যে আপনার ভালোবাসা ওদেরকে শিক্ষা দেন, মানে নবুয়তের দায়িত্বটা শুধু একটা এই কোন পোস্টের এবং পদের ডিউটি না, শুধু এটা ভীষণ এক আশ্চর্যজনক অত্যন্ত সিরিয়াস বিস্ময়কর নাজুক দায়িত্ব। যেমন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে নিজের ঈমান আনা ফরজ ছিল, যে আমি কিন্তু আল্লাহর রসুল, এবং এটা আমরা যেরকম পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কালেমা তিনি নিজেও পড়তেন, যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমরা যেরকম দুরুদ পড়ি না, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি নিজেও নিজের প্রতি দুরুদ শরীফ পড়তেন। কেন? যে আল্লাহ পাকের নির্দেশ যে মসজিদে ঢুকার সময় সুন্নত তরিকা হল যে আমি ডান পা মসজিদের ভিতরে আগে রাখব এবং ওই সময় ঢুকতে সময় পড়ব বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, কি কথা বুঝেন নাই, আবার দোয়া পড়ব আল্লাহ মাফতাহলি আবু আবার রহমাতিক, তো বিসমিল্লাহ পড়ব আবার দুরুদ শরীফ পড়ব, তাই না? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মসজিদে ঢুকার সময় পড়তেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আবার তিনি নিজেই পড়তেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, মানে এক আশ্চর্য। তাহলে এটা খালি একটা এমনি রেওয়াজি পদের ডিউটি না, নাজুক দায়িত্ব, কি আশ্চর্যজনক ভারী দায়িত্ব। মানে আমি আমার অনুভূতির থেকে কিছু করতে পারবো না যে আমি আমার প্রতি দুরুদ পড়ব, আবার আমি নিজে ঘোষণা করব যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রসুল, আমারটাই আমি বলবো এবং গাইব, এটা কেমন লাগে? এই এই কেমন লাগে ভাবার কোন সুযোগ ছিল না। মানে আল্লাহর নির্দেশের উপরে এবং পছন্দের উপরে এতটা উৎসর্গিত থাকতে হইত, নিজের প্রতি নজর করারও কোন সুযোগ নাই। এজন্য নবীর ফানাইয়ত সেটা সর্বোচ্চ ফানাইয়ত, যেটা অতুলনীয়, যেটা আর কারো জন্য সম্ভব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাত বেশি হয়ে গেছে, তো সেজন্য আমি মনে করছিলাম যে সোয়া দশটার মধ্যেই আল্লাহ করে সমাপ্ত হয়, কিন্তু আলোচনা এমন ধরনের হঠাৎ হয়ে গেছে আপনাদের হৃদয়ের পিপাসার বরকতে যে এটাকে এখন গুছিয়ে নিয়ে আসা সহজ না থাকলেও আমাকে সংক্ষিপ্ত করতেই হবে, একদিনে সব বলতে হবে এটা জরুরি না। যাই হোক, তো আমি বলতেছিলাম যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলতেন করতেন আল্লাহর কসম সিরফ আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই সেটা বলতেন এবং করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং সেটার পক্ষে দলিল সূরা নাজমের আয়াত, ওয়ান নাজমি ইদা হাওয়া মা যাল্লা সাহিবুকা মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু কতগুলো কসম করে বলেন যে আমার যে রসুল, ইনি কিন্তু নিজের থেকে বলেনি না, আমি যেটা ওহির মাধ্যমে বলা নির্দেশ করি বস ততটুকুই তিনি বলেন। হ্যাঁ, মুহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুফতা তা না গুফতা কিরদেগার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন পৌঁছায় দেন তার নিকট যে এটা বলতে হবে। আর জিব্রাইল আমিন বলেন না যখন যতক্ষণ না আল্লাহ পাক তাকে বলেন হে জিব্রাইল তুমি এটা বলো এবং পৌঁছায় দাও। ইসলাম এত স্বচ্ছ, আল্লাহর কসম এত সুন্দর, এত নিখুঁত, এত বেশি স্ট্রং এবং মজবুত, এত বেশি উচ্চ মানের, এত উন্নত, এত মর্যাদাপূর্ণ। পৃথিবীতে কোন মানুষ আছে আর কে আছে এরকম যার যার জ্ঞানের ভাণ্ডার এতটা আলোকিত, এতটা নিখুঁত, এতটা পরিচ্ছন্ন, এতটা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য, আর কেউ আছে? আর কোন তুলনা আছে? হ্যাঁ, তো রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ভালোবাসার বিষয়টায় রসুলুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম বলছেন, উম্মতকে সবক পড়াইছেন যে আমাকে ভালোবাসতে হবে কিভাবে সেটা বুঝে রাখো। যে আল্লাহ যেভাবে তোমাকে মুমিন হিসাবে দেখতে চান সেই মুমিন তুমি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না তোমার ভিতরে আমি আমার ভালোবাসা তোমার মা বাবার চেয়েও বেশি না হয়, তোমার সন্তানের চেয়েও বেশি না হয়, দুনিয়ার সকলের চেয়ে বেশি না হয়। হাজারবার নিজের সন্তানের দিকে তাকাইলে যতটা তার জন্য ভালোবাসা, এক একবার আল্লাহ রসুলের দিকে তাকাইলে তার চেয়ে লাখ কোটি গুণ বেশি ভালোবাসা হৃদয় থেকে উচ্ছারিত হতে হবে, তবে তুমি মুমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ভালোবাসা নিজে যেমন শিখছিলেন আবার উম্মতকে শিখাইতেন। শোনো, রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সামনে তিনি ঘোষণা করছিলেন যে হে আল্লাহ রসুল, এই পৃথিবীতে তিন জিনিস আমার নজরে সবচেয়ে বেশি প্রিয়, আন-নাজর ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক। হে প্রিয় রসুল, এক এক নজর আপনাকে দেখা পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়, আপনার সামনে বসতে পারা পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়, আপনার জন্য অকাতরে আমার সম্পদ খরচ করতে পারা, ব্যয় করতে পারা, এটা পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসার সবক শিক্ষা দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর কসম একদম সর্বশীর্ষে, সর্বশীর্ষে। সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে না? ওই কথা আসছিল সেখান থেকে যে হযরত আয়েশা সিদ্দিকাও কবি ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা কিভাবে তিনি ব্যক্ত করছেন, হৃদয়টা উজাড় করে দিয়া আল্লাহ এরকম মহব্বত ভালোবাসার ফয়েজ বরকত আমাদের সকলকে দান করেন। আল্লাহর ভালোবাসা, রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভালোবাসার বন্যায় আমরা আমাদের অন্তর এবং জীবন যেন প্রচন্ডভাবে চরম পরমভাবে প্লাবিত হয়ে যায়। যাই হোক, কথা তো কোথার থেকে শুরু করছিলাম, কোথায় গেলাম, আল্লাহ সহজ করেন। যাই হোক, সংক্ষিপ্ত এই যে আমার প্রিয় বন্ধুরা, বুকটায় থাকবে, এই বুকে থাকবে মহান আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের ভালোবাসা। আহা, আল্লাহর কসম, ওই মানুষটা কত ভালো, কত সুন্দর, কত দামি, কত উন্নত, কতটা অতুলনীয়, যে মানুষটার বুকটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় ভরপুর হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে, যার বুকটাকে দখল করছে আল্লাহর ভালোবাসা, মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের ভালোবাসা। আর যদি অন্তর হৃদয়টাকে কারো ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দখল করেই থাকে, এইটার প্রকাশ তার জীবনে ঘটতে বাধ্য, ঘটবেই, সেটা কোন উপায় নেই, অবশ্যই হবে সেটা। যাই হোক, কিন্তু আমি যে আয়াত পড়ছিলাম সে আয়াত আর আমার এই আলোচনার সঙ্গে বাহ্যিকভাবে অনেক মৌলবিসব মিল খুঁজে পাওয়া মুশকিল মনে করবে, কারণ আমি যে আয়াত পড়ছিলাম সে আয়াতের বাহ্যিক তর্জমা, সহজ সরল তর্জমা কি? আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন, হে ইমানওয়ালারা, তোমরা আল্লাহর কাছে সবাই, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। কি কথা বুঝেন নাই? তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে এটা ফাইনাল, একদম গ্যারান্টিযুক্ত যে তোমরা একদম কামিয়াব হয়ে যাবে। তওবা করলে তোমরা, এটা গ্যারান্টি যে তোমরা আল্লাহকে পাওয়া যাবে, জান্নাতকে পাওয়া যাবে, আল্লাহকেও পাওয়া যাবে, জান্নাতকেও পাওয়া যাবে। কোরআন হাদিসের পরিভাষায় এই সফল হওয়া, কামিয়াব হওয়া, এখানে আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা কামিয়াব হয়ে যাবে, তুফলিহুন, যে কামিয়াব হয়ে যাওয়ার মানি হল যে জান্নাত পাওয়া যাওয়া, আল্লাহকে পাওয়া যাওয়া। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো এখানে তো ওই ভালোবাসার আলোচনা কোন জায়গায়, কিন্তু আমি তো সেই বিষয়ে এত লম্বা সময় কাটায় দিলাম। আমার প্রিয় বন্ধুরা, ওই যে বলতেছিলাম ইমান মানি হল আল্লাহর ভালোবাসা। হযরত হাকিমুল মুতমালান আসসাম আলী থানভীর মতো জগৎ বিখ্যাত এবং বিশ্ব কাঁপানো, সারা পৃথিবীকে আলোড়নকারী এই আলেমে দীন বলছেন, ইমানের গভীর মর্মই হচ্ছে মহান আল্লাহর গভীর ভালোবাসা, নিবিড় ভালোবাসা, হ্যাঁ, একান্ত ভালোবাসা। তো আল্লাহ পাকের ভাষাটা এখানে তাহলে কি? আল্লাহ পাক বলেন যে, হে ইমানওয়ালারা, তোমরা সবাই আমার কাছে তওবা করো, তাহলে সফল কাম হয়ে যাবে। অর্থটা কি দাঁড়াইলো? তোমরা তো আমার ভালোবাসায় পড়ছই, এরপরে ভুলটুল করে ফেলছ, তোমরা এখন মাপ চাও, তোমাদের ভালোবাসা, যেই বুকে আমার ভালোবাসা, ভুলটুল করলে, মাপ চাইলে, আমি গ্যারান্টি দিলাম, অঙ্গীকার করলাম, মাফ করে দিয়া জান্নাত দিয়েই দিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর না হলে এই ভাষা আল্লাহ পাক ডাক দেওয়ার কি মানি হইতে পারে? একদিকে বলতেছেন, হে ইমানওয়ালারা, হে আমার সন্তানেরা, তোরা কোথায় আয়, তোরা যা ভুলটুল করছিস মাফ চায় না আব্বার কাছে। কোন বাবা যদি এরকম বলে তো সন্তান কি মনে করবে, যে আল্লাহ কেমন বাপ আল্লাহ মিলাইছেন, নিজের সন্তানদেরকে ডাকে, আমার বাবুরা, আমার আব্বারে বাবারা, তোরা কই আয়, তোরা মাফ চা, আমি মাফ করে দেব, আয় সকালবেলা মাফ চা, চল মাফ চা, পরে বাপ বেটা একসাথে নাস্তা করব। তো সন্তানগুলো কি ভীষণভাবে উদ্বেলিত হবে, এটা কি বাপ না ফেরেশতা? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম, আমার ভাষা নাই মহান রব্বুল আলামিনের কোরআনের এই বর্ণ এবং বাগধারাকে বুঝায় বলার। কোরআন এমন মুজিজ, এতটা মানুষকে মানে প্রভাবিত করে, এতটা প্রচন্ডভাবে নাড়া দেয় যে মানুষ কোরআনের প্রভাবে তার অন্তরাত্মা যখন প্রভাবিত হয় তো সেই বিষয়টাকে বলার কোনো ভাষা এই পৃথিবীর ভাষার মধ্যে খুঁজে পায় না, এতটা সে নিজেকে অক্ষম পাইতে থাকে। হ্যাঁ, তো আল্লাহ পাকের এই আহ্বান কি বিস্ময় করো, কি ডাক দিলেন তিনি, হে ইমানওয়ালারা, মানে যে সব স্বার্থ দ্বারা আমি আল্লাহর জন্য তোমাদের কিছু ভুল টুল হয়ে গেছে, মাত্রা যাই হোক কম বেশি, কথা হল এই মাফ চেয়ে নাও, আমি মাফ করে দিব এবং আমি খুশি হয়ে যাব এবং তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এই এইটুকু আয়াতে পাকের ব্যাখ্যা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ব্যাখ্যায় কত কিছু যে বলছেন, আমি এত কিছু বলার মতো, এক তো এতগুলো তো আমার ইয়াদও নাই, আর যতটুকুই বা ইয়াদ আছে এতটুকু বলার সময়ও তো নাই। তারপরও আমি দুইটা হাদিস পড়ছিলাম এই আয়াতে পাকের ব্যাখ্যা প্রসঙ্গে, দুইটা হাদিস কি বলবো, আপনাদের ক্লান্তি শ্রান্তি এটা চিন্তা করতেছে, আপনারা তো যে ভীষণ ত্যাগ স্বীকার করছেন যে লম্বা সময় যাবত মাগরিবের পর থেকে এসা পর্যন্ত বসেছিলেন এখানে, এত লম্বা সময় কেমনে বসে থাকতে পারে কেউ। এজন্য ভারতের বড় আলেম দ্বীন মুহিউদ্দিন মাওলানা আবরার রক্সা রহমতুল্লাহ আলাই বলতেন, যিনি চেয়ারে বসে স্টেজে বসে মিম্বরে বসে বয়ান করেন তার এটা মনে করা উচিত, আমার সামনে আল্লাহর জন্য যে শ্রোতা মণ্ডলী তারা দরিয়ার নিচের মণিমুক্তার মতো, আর আমার অবস্থাটা হল বুদবুদের মতো, কারণ আমি তো আরামসে বয়ান করতেছি চেয়ারে বসে, স্টেজে বসে, মিম্বরে বসে, মেহরাবে বসে, আর এই মানুষগুলো কষ্ট স্বীকার করে এইভাবে বসে থাকার মানেটা কি, তার মানে আল্লাহ ও রসুলের ভালোবাসায় তারা এতটা আপ্লুত। হ্যাঁ, তাহলে তাদের মর্যাদা কত বড়। এজন্য যিনি বয়ান করবেন তার জন্য এইটা মনে করা কর্তব্য যে যে মানুষগুলো আল্লাহর জন্য পাগল হয়ে যাবে বসে আছেন তারা দরিয়ার নিচের মণিমুক্তার মতো, মণিমুক্তা দরিয়ার নিচে থাকে, উপরে থাকে না, আর যিনি উপরে বসবেন তিনি মনে করবেন আরে ভাই তারা মণিমুক্তা আর আমি হলাম বুদবুদের মতো। যে নিজেকে এমনটা মনে করতে পারে না বরং উল্টা মনে করে তার জন্য বয়ান করা জায়েজই নেই, অর্থাৎ তার জন্য বয়ান করা বিপজ্জনক। সে বয়ান করতে পারে, বয়ান করা যে হারাম হয়ে যাবে তা না, কিন্তু এই বয়ান করার দ্বারা তার বেনিফিট কতটুকু হবে, সে তুমি অন্যদেরকে ছোট মনে করে নিজে উপরে থেকে বয়ান করতেছে, আমি শাহ সাহাব এবং তারা নিচু মানুষ, নাউজুবিল্লাহ, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক, তো দুইটা হাদিস শরীফ এই প্রসঙ্গে আমি পড়ছিলাম এই আয়াতে পাকের ব্যাখ্যার জন্য। এক হল কি নবী আমাদেরকে আল্লাহ পাক দান করছেন, তিনি বলেন মানে উম্মতের ভালো যারা তারা তো ভালোই, কিন্তু বিপদে যারা পড়ছে তাদের জন্য কি তিনি রহমওয়ালা না, তিনি দয়াবান না, তার দয়া তার জন্য তাদের জন্য তার দয়া মায়া নাই, দয়া মায়া নাই মানে কি, আল্লাহর কসম গুনাগার উম্মতের জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দয়া মায়া না, দয়ার ঝড় তুফান থাকে সর্বক্ষণ তার বুকের মধ্যে সর্বদা, এমন রসুল আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে দান করছেন। হ্যাঁ, মানে কি বলবো আপনাদেরকে, কোন ভাষায় বলতে পারি, এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম কি ভীষণ ভালোবাসা নিয়ে উম্মতের প্রতি এভাবে বলছেন যে শাফাতি শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই হাদিসটা মদিনা শরীফে বাবু সালাম দিয়ে হাদিস সাহেবরা যখন সালাম করতে যান না, তো ওইখানে এই মসজিদে নববীতে হাতের বাঁ পাশে এখানে একটা সাইনবোর্ডের মতো এর ভিতরে হাদিসটা তারা লিখে রাখছেন বড় বড় অক্ষরে। আহা, কি কথাটা, সাফাতি আমার সুপারিশ, লি আহলিল কাবায়ের মিন উম্মতি আমার উম্মতের বড় বড় গুণাওয়ালাদের জন্য, বড় বড় এক্সিডেন্ট ওয়ালাদের জন্য। কি আশ্চর্য কথা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম, আমার ভাইয়েরা আমি কেমনে বুঝাবো এই ভাষার ব্যাখ্যা, কিভাবে বুঝাইতে পারি, যার ভিতরে ইমানের অনুভূতি জাগ্রত নাই তাকে কি বুঝায় বলা সম্ভব হবে। যে মুসলমান অন্তত হাজার ভুলের পরও ইমানি অনুভূতি তার জাগ্রত, এই হাদিস এই বয়ান এই ভাষা আল্লাহ রসুলের তার হৃদয়টাকে কতটা কাঁপাইয়া দিবে, কি প্রচন্ডভাবে নাড়া দিবে, যে কি বললেন আমার রসুল, আমার সুপারিশ তো আমার উম্মতের বড় বড় এক্সিডেন্টওয়ালাদের জন্য, বড় বড় অপরাধওয়ালাদের জন্য, তার মানে কালকে আমাদের খুঁজব কারা কারা বড় বিপদে পড়ে গেছে ওদের জন্য আমি সুপারিশ করব। এই ভাষায় যিনি উম্মতকে ভালোবাসেন সেই উম্মত আল্লাহ রসুলের জন্য জীবনটাকে কতটা উৎসর্গ করা উচিত। কিন্তু আমি যে বলছিলাম দুইটা হাদিস বলবে, সেই দুইটা হাদিস এটা না, কিন্তু এটা সারা। সেটা কি? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা। আহা, কি ভাষা! যে তোমার ভুল হয়ে গেছে না, শোনো, যে তোমার ভুল ত্রুটি হয়ে গেছে, দশটা বিশটা পঞ্চাশ এক দেড় হাজার গুণা হয়ে গেছে। শোনো, ব্যাপারটা হলো কি, এই আদম সন্তান যারাই আছে সবারই অসংখ্য দোষ ত্রুটি থাকে। এই বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বহু আলেম ওলামা আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন আমার তর্জমা ভুল কিনা। মুফতি আব্দুল ওয়াহিদ কাসেমি, তর্জমা ভুল এটা? হ্যাঁ, আপনাদের মুফতি সাহেব তো মুফতি হাসান জামিল, তুমি কি বলো তর্জমা ভুল? এও ভুল বলতে রাজি না, বলো যে সহি সহি। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রসুলের ভাষা কত যে ওজনদার, কি ভীষণ পাওয়ারফুল! কিন্তু সত্য হল এই যে আমাদের আলেম সমাজের মধ্যে কম লোক এরকম হন যারা আল্লাহর ভাষার এবং আল্লাহ রসুলের ভাষার প্রকৃত মর্মটাকে তুলে নিয়ে এসে বলার ক্ষমতা রাখেন। আল্লাহ যদি একদম মদত না করেন খুব, তো কোনোভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষার মর্ম তুলে ধরা সম্ভবই হয় না। কি আশ্চর্য, কি ভাষা! যে তোমার এক্সিডেন্ট, তোমার ভুল ত্রুটি না, আর শোনো কথা, কুল্লু বানি আদম খাত্তা। দেখেন, খাতিউন মানি ভুলকারী, আর খাত্তাউন মানি অনেক অনেক ভুলকারী। খাত্তা মানি কাসিরুজ জাম, কি কথা বুঝেন নাই? তার মানে যদি বাংলায় আমরা বলতে চাই, সেটা হলো যে তোমার কি, তুমি একটু দুষ্টামি করছো না? আরে আদম সন্তানরা এই সবগুলো হাজার হাজার দুষ্টমিওয়ালা, এক দুষ্টের দল, নানান দোষে ভরা এগুলো। কি ভাষায় তিনি, কি আবেগপূর্ণ ভাষা, কি মহব্বতে পরিপূর্ণ ভাষা, কি দরদ ভরা ভাষা! তোমার একটা দুইটা দশটা এক হাজার দোষ, আর এই আদম সন্তানের মধ্যে একটা ব্যাপক ব্যাপারে ভুল ত্রুটি অন্যায় উল্টা পাল্টা করে বসেই থাকে। তো করতে হবে কি সেটা বুঝো, এমন উপায় কি সেটা বুঝো, সেটা কি? খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, যে হাজারো অপরাধের পর যারা বারংবার লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তওবা করে, মাপ চায়, ভুল হয়ে গেছে আল্লাহ আমার মাফ করে দেন, এই শ্রেষ্ঠ বান্দাদের কাতারে সে স্থান পাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি ভাষা! খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, যারা হাজার অপরাধকারী হাজার বার তওবা করতে থাকে, আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ বান্দাদের কাতারে স্থান দান করবেন। শ্রেষ্ঠ বান্দাদের কাতারে মানে কি শ্রেষ্ঠ? আল্লাহ রসুল খায়ের বলছেন, মানে ভালো বান্দা, উত্তম বান্দা। তো এই গুণাগারদের মধ্যে সে হল উত্তম। কেমন উত্তমটা, এই হাদিসের ব্যাখ্যা আমি কোরআন শরীফের আয়াত দিয়ে করব। সেটা হল আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, বান্দারা শোন, উল্টা পাল্টা তো করে ফেলছো, এখন তোমার উপায় কি হবে সেটা আমি বলি। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা হাজার ভুল করে আবার বারংবার তওবা করে, আমি খালি মাফ করি না, ওরে আমি ভালোবাসি। কি ভাষা রব্বুল আলামিনের! আহা, কিভাবে কোরআনের কথা বুঝাইয়া বলব, কিভাবে হাদিসের ভাষাকে বুঝাইয়া বলব, চিন্তা করতে পারেন। এখানে আল্লাহ পাক এই কথা বললেন না যে তওবা করলে মাফ করে দিব, বরং ডাইরেক্ট বলে দিলেন ইউহিব্বু, যে নিঃসন্দেহে আল্লাহ বারংবার তওবাকারীকে ভালোবাসেন। কি আশ্চর্য, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, এত পাওয়ারফুল ভাষা। এ তো রব্বুল আলামিনের কালাম, রব্বুল আলামিনের কথা এটা, রব্বুল আলামিনের ঘোষণা এটা, রব্বুল আলামিনের অঙ্গীকার এটা। এজন্য কোন গুণাগার বান্দাকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখার সুযোগ নাই, তুচ্ছ নজরে দেখার সুযোগ নাই। কারণ হোক গুণাগার, কিন্তু সে গুণা আমার তো করে নাই, গুণা করছে আল্লাহর। আর রব্বুল আলামিন তো খালি অপেক্ষায় আছেন, ও কখন বলবে যে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, মাফ করে দেন। আর এটা বললে আল্লাহ বলবেন, যা সব মাফ, সব সাফ, তোর রাস্তা ক্লিয়ার। তখন আমি যে তারে বললাম, শয়তানরা, তুই এক নম্বর শয়তান, আমার উপায় কি হবে? আমি তো ওর শয়তানরা আর এক নম্বর শয়তান বইলে বসে আছি, আমি তো নিজে একদম আসামি হয়ে গেলাম। আর ও তো কোন সময় আল্লাহকে বইলে মাফসাপ, সব মাফসাপ করে রাস্তা ক্লিয়ার, সোজা দৌড়ে একদম পৌঁছে গেল জান্নাতে। এজন্য কোন গুনাগার মুসলমানকে ঘৃণার চোখে দেখা সম্পূর্ণ হারাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, এই তো একটা হাদিস বললাম না, দুইটা হাদিসের কথা বলছিলাম না, আর একটা শুনবেন, আর একটা আরো আশ্চর্যজনক, সেটা কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইবলিস আল্লাহ তাআলাকে বলল যে আল্লাহ আমি একটা কথা বলি, খেপছে তো, মরদুদ হয়ে গেছে, এত আমল করছে, ইবাদত করছে, এত এলেম কালাম, এরপরে বিতাড়িত হয়ে গেছে, ভীষণ বিরক্ত হয়েছে, ভীষণ খেপা খেপছে, এরপরে আল্লাহ পাক সুযোগ দিয়েছে, কি করবি তুই, করে লো আমি দেখি একটু, তুই কি পারস আর কি করতে চাস কর দেখি, আমি দেখি। আচ্ছা, যে কি বলছিলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, এই মিনাল মুনজারিনের তর্জমা এটা, কি করবি তুই কর গিয়া আমি দেখি তোরে। তো ইবলিস বলল কি, ওয়াইজ যেটাকা ইয়া রব লা আজালু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আরসাদিহিম, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি কথাটা, আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওকে নষ্ট ভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছানোর আমি সব রকমের চেষ্টা করতেই থাকবো, করবই করব, আপনার ইজ্জতের কসম করে বললাম কথাটা। এই বলল কে, ইবলিস। শোনার সাথে সাথে রব্বুল আলামিন বললেন, আমারটাও শোন, আল্লাহ পাক বললেন যে শোন তুই আমারটা, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'ই মাকানি, আমিও বলছি আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আজালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার গুনাগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা অভিহামদি, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের এই জলদ গম্ভীর ঘোষণা, আর এটা আমাদের নিকট পৌঁছে গেছেন প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শোনার পরে আমাদেরকে আমরা নষ্ট হওয়ার জন্য না, এই কথার আলোকে আগায় গিয়ে নিজেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য, নিজেকে ভাগ্যবান বানানোর জন্য আমরা কি সে পথে আগাবো ইনশাআল্লাহ তাআলা? হে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এখন সর্বশেষ আরেকটা যে হাদিস পড়ছিলাম ওটার তর্জমা করে আমার কথা শেষ করব, সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বর্ণনা তো এরকম কিন্তু অনেক মুহাদ্দিসরাই বলেন যে এই ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ভাণ্ডারের মধ্যে তো দেখি না, সেজন্য আরেকটা পড়ছিলাম, মান আহিয়া সুন্নতি, এক বর্ণনা এভাবে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আদর্শকে আমার জীবন ধারাকে ভালোবাসবে, যে আমার আদর্শকে ভালোবাসবে, যে আমার জীবন ধারাকে আমার জীবনের রংকে আমার জীবনের মডেলকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, এটা প্রমাণ যে নিঃসন্দেহে আমাকে ভালোবাসল, অমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসল কানামাই ফিল জান্না, আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ তাআলা, আহা কি ভাষা, কি বর্ণনা, কি দরদ, কি মহব্বত, কিভাবে তিনি মূল্যায়ন করতে জানেন এই মানুষদেরকে, এই মোমেনদেরকে, এই উম্মতকে, আল্লাহ আল্লাহ, কি উচ্চ মর্যাদার আসনে তিনি তুলে দিলেন ওই মোমেনকে যে আল্লাহ রসুলকে ভালোবাসতে পারল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আল্লাহ আশ্চর্য, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের এমন বর্ণনা, এমন ভাষার বাগধারা, সেই রসুলকে খুব ভালোবাসার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই হাদিসটারই সাধারণত প্রসিদ্ধ যে ভাষা সেটা হল মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নিজের জীবনে আমার সুন্না আমার আদর্শকে জিন্দা করল, প্রতিফলিত করল, তো সে আমাকে ভালোবাসল, আর যে আমাকে ভালোবাসল সে আমার সঙ্গে থাকবে জান্নাতের মধ্যে। বাস এই পর্যন্তই কথা শেষ করলে হয় না, এরপরে আর একটা হাদিস পড়ছিলাম তো মনে পড়ে, সেটা হলো সেটাও ভীষণ মজার। আমি যে কটা হাদিস পড়ছিলাম মানে এক একটা ভীষণ লোভনীয়, ভীষণভাবে লোভনীয়, আর একটা এক একটা এমন যে একটা শোনার পরে অন্তত এক বছর পর্যন্ত নেশাগ্রস্ত থাকা উচিত। যেমন যে ওই রকমই যে আরেকটা, এটা এক কমপক্ষে এক বছর বললে মনে হয় ভুল হবে, মনে হয় একটা না দশ বছর নেশায় বিভোর থাকা উচিত। এখন যেটা বলবো আরেকটা, সেটা কি, আহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন কি আশ্চর্য কথা, যে মান ফুতিয়ালাহু বাবু দোয়া ফুতিহাত লাহু আবু বাবুসামা। হে উম্মত, যার জন্য দোয়ার দরজা খুলে গেল তার জন্য তো আসমানের রহমতের সব দুয়ারই খুলে গেল। আর কিছু পারো না পারো, দোয়া করতে পারবে না, আর দোয়া যদি ধরো ভালো মতো, দোয়ার দোয়া আল্লাহর কাছে বলতে থাকলা, চাইতে থাকলা, চাইতে থাকলা, চাইতে থাকলা, এই যদি তোমার অভ্যাস আর জীবনের বৈশিষ্ট্য হয় যে আল্লাহর কাছে খালি চাইতেই থাকো তুমি, তাহলে এটা একদম চূড়ান্ত এবং নিশ্চিত বিষয়, আসমানের রহমতের সব দুয়ার তোমার জন্য অবশ্যই খুলে যাবে, খুলেই যাবে। এটা করতে পারবো না আমরা? আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি হাসান জামিল সাহেব আমার সাথে সম্পর্ক রাখেন। আমি অনেকদিন আগে যশোর সফরে গেছিলাম, তো ওখানে তাকে ইজাজত দিছিলাম, খেলাফত দিছিলাম। আল্লাহ তাআলা তাকে এলমে আমলে অনেক আরো বেশি উন্নতি অগ্রগতি তারাক্কি দান করেন, কামিয়াবি দান করেন। আর মাসিক মজলিস করব ছিল, মাসিক ইস্তেমা। হ্যাঁ, এখানে মাওলানা যদি একটা মজলিস করেন তো আপনারা কি বলেন? মাশা আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ ইনশাআল্লাহ, যে মাওলানা যদি এখানে মাসিক মজলিস মাসিক ইস্তেমা চালু করেন, মাঝে মধ্যে আমরাও আইসা একটু শরিক হইলাম আপনাদের সঙ্গে, মাঝে মাঝে আমরাও আইসা শরিক হয়ে গেলাম ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সঙ্গে মহব্বত হবে, দেখা সাক্ষাৎ হবে। এরোপ্লেনে আসি না আমরা, এরোপ্লেনে তো ওখানে কি জন্য যে যন্ত্রণা করে জানি না, ওই শেষে ফিনিশিং এর একটা ঘোষণা দেয়, যখন বিমান ল্যান্ড করে তখন ওই কেন জানি একটা মেয়ে মানুষই কথা বলে, যে সৌদি এয়ারলাইন্সে সফর করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে। তা আমি ভাবি যে কি জ্বালা, সবগুলো এয়ারলাইনেই কাম করে, যে তারা ওখানে একটা অধিকাংশই ব্যতিক্রম হয় কিনা আমি এটা বলতে পারলাম না, যে কোন একটা মেয়ে মানুষই এই ঘোষণাটা দেয়। যাই হোক, হয়তোবা ঘোষণাটাকে খুব বেশি চাঙ্গা করার জন্য, বড় বেশি আকর্ষণীয় এবং সুন্দর করার জন্য এরকম করে কিনা। তো এখানে যদি একটা দিনই মজলিস হয়, এই দিনই মজলিসের সূত্রে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমাদেরও বারবার দেখা হবে ইনশাআল্লাহ। কিবারে হবে? প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বুধবারে। কখন, কোন সময়টা? আসরের পরে কি মাগরিবের পরে? আসরের পর থেকে শুরু হবে, তারপরে এশার আগে শেষ নাকি না মাগরিব পর্যন্ত? বা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার আসরের পর থেকে শুরু হয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। ঠিক আছে জি, এসার পরে হলে ভালো হয়। ওফো, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ব্যবসায়ী ভাইরা বলতেছেন যে এসার পরে হলে ভালো, এরা তো তারা তাদের গুরুত্ব দেওয়ার প্রমাণ। তারা চাচ্ছেন আমরা অবশ্যই শরীক হব, কিন্তু তাদের সুবিধা হয় সহজ হয় এসার পরে হলে, সেটাই করো। আচ্ছা ভাই, এসার পরেই হবে ইনশাআল্লাহ। খতিব সাহেব সম্মতি দিচ্ছেন যে এসার পরেই হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করি নাকি? কোথায়, ওখানে আমার রুমে আসবে নাকি? হ্যাঁ বলতে পারো। ওই রুমে আসলে ওখানে বায়াত করব ইনশাআল্লাহ। বায়াতের বিষয়টা অনেক মুসলমান ভাইয়েরা ভুলের মধ্যে আছেন, এটাকে একটা ভুল বিষয় মনে করেন যে বায়াত করা বোধহয় এটা ঠিক না। অথচ কোরআন শরীফেও বায়াতের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, হে রসুল যখন মুমিন মেয়েরা আপনার নিকট আসলো বায়াত হওয়ার জন্য, ফাবায়ে হুন না, আপনি বায়াত করে নেন। যেমনি ইজা জাক আল মুমিনাত, এটা না যে এমনি কাফেররা আসছে তো আপনি বায়াত করেন, যে মুমিনরা আসছে, মুমিন মেয়েরা আসছে আপনি আপনার কাছে বায়াত হওয়ার জন্য, তা আপনি বায়াত করে নেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট হুকুম আসছে, ওইদিকে মেয়েরা আসছে বায়াত হইতে, এদিকে আল্লাহর হুকুম এসে গেছে, তাড়াতাড়ি তিনি পর্দার ভিতরে রেখে তাদেরকে বায়াত করে নিছেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা সাহাবি তাদেরকে এরকম এই এদিকে আসো বসো এখানে, তা হাত বাড়ায় দিতেন তিনি, তা তোমার হাত দাও আমার হাতের সঙ্গে, ফের হাতে হাত নিয়ে ফের বায়াত করতেন, কি বিভিন্ন বিষয় বলতেন, এই বলো কথা দাও আমাকে, শেরেক করবানা, চুরি করবানা, কাউকে কারো প্রতি অপবাদ দিবানা, মিথ্যা বলবানা ইত্যাদি নানান এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে এরকম বিশেষভাবে তিনি বায়াত গ্রহণ করতেন। তো এটা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সুন্নত। এক বায়াত হইত এই রাষ্ট্রপ্রধানের জন্য, যিনি আমিরুল মুমিনিন হইতেন তার হাতে উম্মত, তার হাতে আল্লাহর বান্দারা বায়াত করত যে আপনা আপনাকে আমরা মানব, আপনাকে মেনে চলব। তো এই এক বায়াত, কি বায়াতে খেলাফত বলে সেটাকে, খেলাফতের খলিফার হাতে বায়াত। আরেক বায়াত হইত যে এরকম মানে আল্লাহর হুকুমের উপর চলার জন্য, সুন্নত তরিকার উপর চলার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। সেই বায়াতের বিষয়টা উম্মতের বুজুর্গানে দিন ওলামার সময় এর মধ্যে এখন পর্যন্ত আল্লাহ পাক জিন্দা রাখছেন। এটাকে যারা ভুল মনে করেন তো তারা নিজেরা ভুল করতেছেন, যারা বায়াত করাটাকে ভুল মনে করেন তারা নিজেরাই এরকম ভুল মনে করে ভুল করতেছেন। হ্যাঁ, এজন্য তবে এটাও ঠিক যে কেউ এরকম বায়াতকে ফরজ ওয়াজিব বলে বসেন, এটাও কিন্তু ঠিক না। বায়াত হওয়াটা যে কোন এরকম ফরজ ওয়াজিব বিষয় না, সুন্নতে মুয়াক্কাদাও না, এটা একটা মুস্তাহাব আমল, মানে করলে ভালো এবং সব পাবে, ফজিলত পাবে, না করলে কোন গুনাহ হবে না। কি কথা বুঝেন নাই? আর ক্লিয়ার হলো বিষয়টা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم آت نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها رب اغفر وارحم انت خير الراحمين اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اي الله আমাদের সকলকে maaf করেন, اي الله আমাদের সব গুনাহ maaf করে দেন, اي الله আমাদেরকে maaf করে দেন, اي الله আমাদের জীবনটাকে পাক সাফ বানায় দেন, اي الله পুরা জীবনটাকে পবিত্র বানায় দেন, اي الله আমাদেরকে নির্দোষ জীবন দান করেন, আপনার মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন, নূর ভরা অন্তর আপনি আমাদেরকে নসিব করেন, ইমানে কামেল আমাদেরকে দান করেন, আল্লাহ পূর্ণাঙ্গ ইসলামের নূর আমাদেরকে নসিব করেন, পরিপূর্ণ ইসলামী জীবন আমাদেরকে দান করেন, রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের ভালোবাসা আমাদেরকে খুব দান করেন, আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের পবিত্র জীবন আদর্শ ফলো করার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহ বিধর্মীদের জীবন ধারা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সমস্ত মুসলমানকে হেফাজত করেন, اے اللہ اے مہربان آمدر کے دینر اوپر اٹل اوچل بنایا دین سب رکمر گناہ تھے آمدر کے مکت کریں سکل گناہ تھے بچار ہمت و توفیق دان کریں اپنار سنتشٹر پتھے آمدر کے چالیت کریں صراط المستقیمر کامل ہدایت آمدر کے نصیب کریں اے اللہ آمدر حیات برکت دان کریں ایمانے عملے اپنی ترقی انتی اگرگتی نصیب کریں دینر صحیح بوجھ آمدر کے دان کریں بھول بھرانتی تھے آمدر کے حفاظت کریں کفر تھے شرک تھے بدعت تھے گمراہی تھے آمدر کے حفاظت کریں آمدر کے بچان آمدر سکل آپن جون پریوجن در کی بچان اے اللہ آمدر سکل آپن جون پریوجن کے بچان سمست مسلمان کے بچان اے اللہ آمدر کے اپنار بنان اپنار بنان اپنار بنان اولیاء صدیقین مدعی آمدر سکل کے شامل کریں اولیاء صدیقین ایمان اخلاص احسان عمل آمدر کے نصیب کریں اے اللہ آمدر رزق کے برکت دان کریں اے اللہ جارا ویبسائی بھائی آسین جے کونو بھاویر ویبسا بانیج کریں سکلیر ویبسا بانیجر مدعی اے اللہ اکلپنیو اپنی برکت دان کریں اے اللہ اکلپنیو برکت دان کریں اے اللہ اے مہربان مالک سکلیر تمام نیک آشا اپنی پورا کریں جائز آشا آکانکھا اپنی پورا کریں مشکل آسان کرے دین بلا مصیبت تھیکے حفاظت کریں بپد آپد تھیکے اپنی رکھا کریں اے اللہ سب پریشانی تھیکے اپنی مکت کریں ابھاویدر ابھاب انرن اپنی دور کرے دین ঋণ গ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন অসুস্থ বান্দাদেরকে আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ বন্ধু বান্ধবের মধ্যে প্রতিবেশীদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ আপনি শিফা দান করেন আল্লাহ আপনি পূর্ণ সেহত আফিয়তের সাথে জিন্দগি দান করেন আমাদের শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেবের এক জামাতা অনেক বেশি অসুস্থ اے اللہ اے بچہ ٹکے اپنی کامل شفا دان کریں اے اللہ پورن صحت و عافیت دان کریں اکل پنیو بھبے اے اللہ دعا کرے اپنی سست کرے دین اے اللہ سست سست تا سنگے دیر کو حیات اپنی نصیب کریں اے اللہ اے مسجد کے قبول کریں اے مجمع کے قبول کریں اے مسجد اے جرا پریچالک منڈلی تادر کے قبول کریں مسلم بھائی دیر کے قبول کریں جرا یہ مسجد سنگے جیکن بھاوے جڑت سمپکت سکل کے قبول کریں سکل کے دو جہانے سمانت کریں پورسکت کریں اے اللہ سکل مریادا دن دن آرو بدھی کریں اے اللہ آس پاس مارکیٹ سموہر بھی برکت دان کریں যে সকল মুসলমান ভাইরা এই মার্কেট সমূহে ব্যবসা বাণিজ্যে লিপ্ত তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নূর দান করেন অফুরন্ত বরকত নসিব করেন আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন তমাম বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন আয় আল্লাহ মুসলমানদের এমন সুন্দর দেশটার উপর অফুরন্ত রহমত নাজিল করেন আয় আল্লাহ মেহরবান মালিক এই মুসলমানদের সুন্দর দেশের সৌন্দর্য আপনি আরো বৃদ্ধি করে দেন আয় আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত ধারা আপনি জারি করেন আয় আল্লাহ অফুরন্ত খনিজ সম্পদ আপনি আমাদেরকে দান করেন আয় আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর অফুরন্ত রহমত নাজিল করেন বিশ্বের দিকে দিকে খালি মুসলমানদের দুঃখ কষ্টের সংবাদ শুনি মুসলমানদের উপরে খালি নির্যাতনের কথা শুনতে থাকি আয় আল্লাহ শুনতে শুনতে একদমই ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ি আয় আল্লাহ সহ্য করা আমাদের মুশকিল লাগে হে আল্লাহ মুসলমানদের ভালো সংবাদ শুনের তৌফিক দান করেন আল্লাহ মুসলমানদের ভালো সংবাদ শোনার তৌফিক আমাদেরকে দান করেন দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান কষ্টে আছে মুসলমানের কষ্ট আপনি দূর করেন মুসলমানের দুঃখ কষ্ট আপনি দূর করেন মুসলমানকে সুখের জীবন দেন শান্তির জীবন দেন আলোকিত জীবন দেন রহমতপূর্ণ জীবন দেন মুসলমানকে সম্মানিত জীবন দান করেন জালেমদের হাত থেকে দুশ্মনদের হাত থেকে আয় আল্লাহ মুসলমানদেরকে আপনি রক্ষা করেন হেফাজত করেন মুসলমানদের আপসের ঝগড়া বিবাদ আপনি দূর করে দেন আয় আল্লাহ মুসলমানদেরকে নিজের দিন ইমানের কদর করার মূল্যায়ন করার তৌফিক দান করেন মুসলমানকে আরেক মুসলমান ভাইকে সম্মান করার ভালোবাসার তৌফিক দান করেন আয় আল্লাহ মুসলমানদের মধ্যে যারা ইসলামের নামে ইমানের নামে বিভ্রান্তি ছড়াইতেছে তাদেরকে হেদায়েত দেন বুঝ দান করেন আয় আল্লাহ আমাদের সকলকে সমস্ত মুসলমানকে দিন ইমানের উপরে আপনি অটল অবিচল বানায় দেন আয় আল্লাহ জিন্দা রাখেন আপনার জন্য জিন্দা রাখেন যখন দুনিয়ার থেকে উঠাবেন আয় আল্লাহ আপনার আপনার বানে আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন আয় আল্লাহ আমাদের তমাম দোয়া মুনাজাতকে নিজ দয়াতে আপনি কবুল করেন এখানে এই মসজিদে যে প্রতি বুধবারে প্রতি মাসের পহেলা বুধ দ্বিতীয় বুধবারে মাসিক দিন ইজতেমা হওয়ার যে আলোচনা হইল, আল্লাহ আপনি কবুল করেন, এটা অব্যাহত ভাবে চালু থাকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। ওয়া আলাইকুম।